আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরো জানতে শুনুন sbs.com.au/bangla। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বৃহত্তর বাজেট ঘাটতি দেখা দিয়েছে অস্ট্রেলিয়ায় এবং সরকার তা স্বীকার করে নিয়েছে। কোভিড-19 সংক্রমণের হার কমতে থাকায় অস্ট্রেলিয়া ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছিল, কিন্তু আবার দ্বিতীয় একটি ঢেউ বা সেকেন্ড ওয়েভ যেটাকে বলা হয়, এতে দেখা যাচ্ছে যে এই হারটা আবার বাড়ছে। এরই মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থাও খারাপ হয়েছে বলে সরকার বলছে। এই পরিস্থিতিতে অর্থনৈতিক অবস্থা কি ঘুরে দাঁড়াতে পারবে, এসব কিছু নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ডক্টর আবু জাফর শাহরিয়াকে। তিনি সিনিয়র লেকচারার ব্যাংকিং অ্যান্ড ফিনান্স, মনাশ ইউনিভার্সিটি। ডক্টর আবু জাফর শাহরিয়া, এসবিএস বাংলায় আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আরিফিন।
আপনি আমাদেরকে বলবেন কি, এই যে গত বছর যে গত বাজেটে যে ফিনান্স মিনিস্টার যে বলেছিল যে $5 বিলিয়ন উদ্বৃত্ত হবে, কিন্তু সেটা এখন দেখা যাচ্ছে যে $86 বিলিয়ন ঘাটতির দিকে যাচ্ছে। আমরা ধরে নিতে পারি যে মহামারীর কারণে এই ঘাটতি, কিন্তু তারপরও অর্থনৈতিক এই দুরবস্থা কি ফিরিয়ে আনতে পারবে অস্ট্রেলিয়া?
ধন্যবাদ আরিফিন। শুরুতেই আমি একটু বলি যে আসলে বাজেট ঘাটতি বলতে আমরা আসলে কি বুঝি। সাধারণভাবে যখন কোনো একটা দেশে সরকারি ব্যয়ের পরিমাণ তার রাজস্ব আদায়ের চাইতে বেশি হয়, আমরা বলি যে এখানে বাজেটে ঘাটতি রয়েছে। তো সাম্প্রতিক কালে যেটি হয়েছে করোনা ভাইরাস মহামারীর কারণে, একদিকে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ কমে গেছে, যেখানে 2019-20 অর্থ বছরে রাজস্ব আদায়ের যে লক্ষ্য ছিল তার চাইতে প্রায় $33 বিলিয়ন কম আয় হয়েছে, এবং ধারণা করা হচ্ছে যে সামনের অর্থ বছরে এই পরিমাণ প্রায় $64 বিলিয়নে গিয়ে পৌঁছবে। অন্যদিকে সরকারের ব্যয় বেড়েছে প্রধানত জব সিকার এবং জব কিপার এই দুটো প্রোগ্রামকে চালু রাখতে গিয়ে। তো সম্মিলিতভাবে 2019-20 অর্থ বছরে বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে $86 বিলিয়ন যেটা আপনি বলছিলেন, এবং ধারণা করা হচ্ছে যে সামনের অর্থ বছরে এটা হয়তো $184 বিলিয়নে গিয়ে দাঁড়াবে। তো আপনি যেটা বলছিলেন যে 2019 জাতীয় নির্বাচনের সময় এই কোয়ালিশন সরকার তাদের একটা অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে 2023 মধ্যে সরকারে তারা একটা ঘাটতি বাজেট থেকে উদ্বৃত্ত বাজেটের দিকে নিয়ে যাবে, এবং সেই বাজেট উদ্বৃত্তের পরিমাণ হবে প্রায় $45 বিলিয়ন। এটা ছিল তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবে পরিস্থিতি দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন, এবং করোনা ভাইরাসের কারণেই সেটি হয়েছে। এবং বিষয়টি ঠিক আকস্মিক নয়, হয়তো আপনার মনে আছে মাসখানেক আগে এই অনুষ্ঠানেই আপনার সাথে আমার যখন কথা হয়েছিল, আমরা কিন্তু আলোচনা করেছিলাম ঠিক এই ধরনের একটা সম্ভাবনার কথা। কাজে এটা আকস্মিক নয়। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার কিভাবে এই ঘাটতি মোকাবেলা করছে এবং তার ফলাফল কি হচ্ছে, সেখান থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে। এখন সরকারের বাজেট ঘাটতি মোকাবেলার উপায় যদি আমরা আলোচনা করি, প্রথমত দেখা যাচ্ছে যে সরকার বন্ড ইস্যু করার মাধ্যমে ঋণ গ্রহণ করছে। তো যেহেতু অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকারের ক্রেডিট রেটিং খুব ভালো, AAA ক্রেডিট রেটিং, আন্তর্জাতিক বন্ড মার্কেট থেকে অথবা অভ্যন্তরীণ মার্কেট থেকে সহজ শর্তে অস্ট্রেলিয়ার সরকার টাকা ধার করতে পারছে। কিন্তু এটার একটা প্রভাব আছে অর্থনীতিতে। ব্যাপারটা হচ্ছে যে যখন সরকারের ঋণের পরিমাণ বেড়ে যায়, রাজস্বের একটা উল্লেখযোগ্য অংশ এই ঋণ পরিশোধ করার কাজে ব্যয় হয়, এর ফলে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাহত হয়, এবং মূলত এই বিষয়টিকে অ্যাভয়েড করার জন্যই কোয়ালিশন সরকার এই প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে যেটা আমরা বললাম যে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, বাজেট ঘাটতি বাড়ছে, এর সাথে তাল মিলিয়ে সরকারের ঋণের পরিমাণও বাড়ছে। চলতি অর্থ বছরে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $690 বিলিয়ন, যেটা আমাদের বাজেটের প্রায় এক তৃতীয়াংশ। এখন প্রশ্ন হচ্ছে সরকারের করণীয় কি, এই বাজেট ঘাটতি কতটা ক্ষতিকর এবং এখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে সরকারের করণীয় কি। তো প্রথমত আমি যে ব্যাপারটি জোর দিয়ে বলতে চাই যে এ কথা ঠিক যে বাজেট ঘাটতি অনিয়ন্ত্রিত ভাবে বাড়তে দেয়া যাবে না, কিন্তু এট দ্য সেম টাইম আমাদের মনে রাখতে হবে যে বাজেট ঘাটতি কিন্তু আমাদের প্রধান সমস্যা নয়, এই মুহূর্তে আমাদের প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব কিংবা আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্টের যে অর্থনৈতিক অভিঘাত সেটা হয়তো সহজে পরিমাপ করা যেতে পারে, কিন্তু এটার যে সামাজিক মনস্তাত্ত্বিক অভিঘাত বিশেষ করে তরুণদের উপর এটা অনেক দীর্ঘস্থায়ী হতে পারে। কাজেই শুধুমাত্র বাজেট ঘাটতি কমানোর জন্য সরকারের ব্যয় কমানোর উচিত হবে বলে আমি মনে করি না, যদি তাতে করে আনএমপ্লয়মেন্ট বাড়ার সম্ভাবনা থাকে।
ফিনান্স মিনিস্টার ম্যাথিয়াস কোরম্যান বলছেন যে অস্ট্রেলিয়ার এখন যে ঘাটতি বা অস্ট্রেলিয়ার যে বাজেট, অস্ট্রেলিয়ার যে ফিনান্সিয়াল পজিশন, এটা বিশ্বের অন্য অনেক দেশের থেকে অনেক ভালো। তো এই দাবিটার পিছনে যুক্তিকতাটা কি?
এই দাবির পিছনে যুক্তিকতা হচ্ছে আপনার বাজেট ঘাটতির সাথে, যেটা আমরা বলছিলাম যে বাজেট ঘাটতির সাথে সরকারি ঋণের একটা সরাসরি সম্পর্ক থাকে। এখন আপনাকে লক্ষ্য করতে হবে যে ঋণ এবং মোট দেশজ উৎপাদনের যে অনুপাত সেটা কিরকম। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার যে ঋণ এবং দেশজ উৎপাদনের অনুপাত সেটা খুব একটা অন্যান্য দেশের তুলনায়, উন্নত দেশের তুলনায় এটা যথেষ্ট ভালো প্রথমত। দ্বিতীয়ত যেটা আমি বলছিলাম যে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকারের ক্রেডিট রেটিং খুব ভালো, সুতরাং সহজ শর্তে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার বন্ড মার্কেট থেকে টাকা ধার করতে পারে। 10 বছর মেয়াদী ঋণের হার অস্ট্রেলিয়া সরকারের জন্য 0.9%, 5 বছর মেয়াদী ঋণের জন্য এটা 0.4 অথবা 0.5%, যেটা খুব অ্যাট্রাকটিভ রেট এবং খুব ফেভারেবল রেট বিবেচনা করা হয়। সেদিক থেকে এই কথার পিছনে যুক্তি আছে, এটা মেনে নিতে হবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাকে বলতে চাই যে যখন একটা দেশে বাজেট ঘাটতি দেখা দেয় এবং এই বাজেট ঘাটতি যদি অনিশ্চিতভাবে অনির্দিষ্ট সময়ের জন্য বাড়তে থাকে, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে হতে পারে, এই রকম পরিস্থিতিতে সরকারগুলো কিছু ভুল করে থাকে। যেমন একটা ভুল হচ্ছে অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক মানি ক্রিয়েট করে থাকে, মানি সাপ্লাই বাড়ায় এই বাজেট ঘাটতি পূরণ করার জন্য। এটা যখন করে তখন যেটা হয় যে আপনার মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি বাড়তে থাকে। এটা কেন উদ্বেগজনক? কারণ এই ধরনের ভুল করার জন্য যে পরিস্থিতি থাকলে এই ধরনের ভুল সরকার করতে পারে, সেই ধরনের পরিস্থিতি কিন্তু অস্ট্রেলিয়ায় বিদ্যমান। যেমন আমাদের ইনফ্লেশন রেট অন্যান্য দেশের তুলনায় তুলনামূলকভাবে কিছুটা কম, এটা 1.4-এর আশেপাশে। এই ধরনের ক্ষেত্রে সরকার যখন মূল্যস্ফীতির হার নিয়ে খুব একটা উদ্বিগ্ন থাকে না, তখন সরকারের মধ্যে এই ধরনের একটা প্রবণতা দেখা দেয়, যেটাকে বলা হয় ইজি মানি বা ফ্রি লাঞ্চ। সরকারের মধ্যে এই ধরনের প্রবণতা দেখা দেয়। আশার ব্যাপার হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সম্প্রতিকালে এটি বিবেচনায় এনেছেন এবং উনি খুব নির্দিষ্ট ভাবেই বলছেন যে সরকার এই ব্যাপারে ওয়াকিবহাল, তারা ভুল করতে যাবে না। কিন্তু গত 21 জুলাই তারিখে গার্ডিয়ান পত্রিকার একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর বলছেন গত জুন মাসে অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক $40 বিলিয়ন সরকারি বন্ড কিনেছে। আমাদের ইনফ্লেশনের রেট, ইন্টারেস্ট রেট, মোট বাজেট ঘাটতির পরিমাণ, এই সব কিছু বিবেচনায় নিলে $40 বিলিয়ন হয়তো খুব একটা উদ্বিগ্ন হওয়ার মতো না, কিন্তু ব্যাপারটা অস্বস্তিকর। তো সরকারকে এই ব্যাপার থেকে সচেতন থাকতে হবে বলে আমি মনে করি যে এই ধরনের ভুল করা যাবে না।
একটা হিসাবে দেখা যাচ্ছে যে ট্যাক্সের যে আদায় সেখানে $63 বিলিয়ন বা $64 বিলিয়ন ঘাটতি রয়েছে, যার ফলে সরকারকে $860 বিলিয়ন মতন ঋণ নিতে হচ্ছে, যেটা আপনি বলছেন। তো এটা GDP-র প্রায় 45%। তো এই যে ঋণ নিয়ে দেশ চালানোর ক্ষেত্রে সেই ঋণকে আবার ফিরিয়ে আনা যাবে? যদিও অস্ট্রেলিয়ার বাজেট খুবই ছোট পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়, তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন সরকার কি আবার ঘুরে দাঁড়াতে পারবে?
জি অবশ্যই, যখন অর্থনৈতিক অবস্থা যখন ভালো হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন আবার অর্জন করতে পারবে, তখন এটা ফিরিয়ে আনা সম্ভব হবে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হয়েছিল। কিন্তু এখানে প্রথমত যে বিষয়টা আপনার লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আসলে এটার বিকল্প কি। এটার তো কোনো বিকল্প নাই। বাজেট ঘাটতি সরকারকে যদি জব সিকার প্রোগ্রাম বা এই ধরনের প্রোগ্রামগুলো চালু রাখতে হয়, সরকারকে ঋণ গ্রহণ করতেই হবে। এটার আসলে সে ধরনের কোনো বিকল্প নেই। জাতি হিসেবে আমাদেরকে ভবিষ্যতে কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে, যে এখন যে ঋণটা অস্ট্রেলিয়ার সরকার করবে সেই ঋণটা হয়তো আগামী 10-15-20 বছর পর্যন্ত অস্ট্রেলিয়ার জনগণকে সেই ঋণের দায় পরিশোধ করতে হবে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে, কারণ এর আসলে কোনো বিকল্প নাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কিভাবে এখান থেকে উত্তরণ করতে হবে। এখান থেকে উত্তরণ করতে গেলে যে সহজ কিছু রাস্তা আছে, যেগুলো বলা সহজ কিন্তু অর্জন করা হয়তো কঠিন, প্রথমত কর্মসংস্থান বাড়াতে হবে, ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। এখন কর্মসংস্থান বাড়াতে গেলে যেটা সরকার সরাসরি করতে পারে, অবকাঠামো ক্ষেত্রে সরকার বিনিয়োগ করতে পারে, যেটা সরকার করছে, শিল্প এবং জ্বালানি খাতে সরকারের ব্যয় বাড়াতে হবে, বিনিয়োগ করতে হবে। এবং এই বিষয়গুলো, এই যে সরকার শিল্প খাতে বিনিয়োগ করছে, জ্বালানি খাতে বিনিয়োগ করছে, এইটা কিন্তু নিও ক্লাসিক্যাল অর্থনীতির যে শিক্ষা সেখান থেকে এক ধরনের বিচ্যুতি আপনি বলতে পারেন। কারণ সরকার নিও ক্লাসিক্যাল অর্থনীতিতে বলে যে সরকারের এই ধরনের কর্মকাণ্ডে অংশ নেওয়া উচিত না, কিন্তু অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অনেক উন্নত দেশে আমরা দেখতে পাচ্ছি যে সরকার এই ধরনের বিনিয়োগগুলি করছে। তো এটা একটা পজিটিভ দিক যে সরকার ওই ধরনের ডগমা থেকে বেরিয়ে আসছে। এট দ্য সেম টাইম যেটা মনে রাখতে হবে, আমি মনে করি যে একজন অর্থনীতির ছাত্র হিসেবে অনিশ্চিত সময়ে বা দুর্যোগকালীন সময়ের শিক্ষাটা হচ্ছে এই যে আপনার রাস্তা খোলা রাখতে হবে, বিভিন্ন ধরনের সম্ভাবনার কথা মাথায় রাখতে হবে। যেমন ধরুন আমি বলছি যে কর্মসংস্থান বাড়াতে হবে, অবকাঠামোতে বিনিয়োগ করতে হবে এবং সরকার সেটা করছেও, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই করোনা ভাইরাস মহামারী যখন শেষ হয়ে যাবে, সম্ভবত উই আর গোয়িং টু এন্টার ইনটু আ নিউ নর্মাল, যেখানে মানুষের গতিবিধি প্রকৃতিটা পরিবর্তিত হতে পারে, মানুষের গণপরিবহন ব্যবস্থার উপর মানুষের নির্ভরশীলতা কমে যেতে পারে, প্রাইভেট ট্রান্সপোর্টের ব্যবহার বেড়ে যেতে পারে, ঘরে থেকে কাজ করার প্রবণতা বাড়তে পারে, অবকাঠামো ক্ষেত্রে যখন বিনিয়োগ করবে সরকার, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলো, এই ধরনের ফ্লুইডিটি বা অনিশ্চয়তার বিষয়টাকে মাথায় রাখতে হবে। আমাদের অর্থনীতির একটা অন্যতম প্রধান দুর্বলতা হচ্ছে দুর্বল প্রাইভেট ডোমেস্টিক ডিম্যান্ড, এবং আমাদের একটা অ্যাসাম্পশন হচ্ছে সরকারের যে যদি আমরা ইমিগ্রেশন যদি ঠিক মতো হয় তাহলে সেই ইমিগ্রেশন এটার একটা টেক কেয়ার করবে, কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ইমিগ্রেশন আগের মতো সামনের এক দুই বছরে হবে না। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে পলিসি মেক করতে হবে, এবং যেহেতু অনিশ্চিত সময়ে নির্দিষ্টভাবে কোনো পলিসি প্রেসক্রাইব করা সম্ভব হয় না, বিভিন্ন ধরনের সম্ভাবনার কথা মাথায় রেখে সরকারকে এগোতে হবে।
ডক্টর আবু জাফর শাহরিয়ার, আপনাকে অনেক ধন্যবাদ SBS বাংলাকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
এরকম গল্প আরো শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকে আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।